আমরা স্বল্প সময়ের জন্য হরিকথা শ্রবণ করতে চলেছি। দেখুন, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অবতারের অনেক কারণ। তা তিনি অন্যান্য যুগে কেন এলেন না, এই কলিতে কেন এলেন? আমাদের গোস্বামীপাদগণ বলছেন যে এই যে কলিকাল, এই কলিকাল প্রায় 1000 কলিযুগ অতিক্রম হলে এই কলিকাল আসে। এই কলিকাল, যে কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হন, সেই কলিকালের কথা বলছেন। বলছেন যে এটা 1000 বার কলিকাল এলে পর সেই কলিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা হয়, তাও কোনো কোনো বার তিনি অবতীর্ণ হন। তাহলে কত কঠিন কথা, যে তো একবারে লটারির মতন যে কোন কলিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি এসে প্রকট হবেন, আমাদের প্রতি কৃপা করবেন, এটা বড়ই দুর্লভ। এবং সেই কলিতে আমরা থাকব কি না তাও তো জানি না, কিন্তু আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই কলিতে জন্ম পেয়েছি, যে কলিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি প্রকট হয়েছিলেন, আবির্ভূত হয়েছেন। তাহলে এই কলিকাল অন্যান্য কলিকালের মতো নয়, কারণ অন্যান্য কলিকালে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি প্রকট হন না। তো ভগবানের তো অনেক কাজ থাকে, একসাথে কার্যপ্রভু করেন 5-7। শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলে নয়, ভগবানের যত যত অবতার তার অনেক হেতু থাকে, অনেক উদ্দেশ্য থাকে। যেমন মনে করুন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ব্রজলীলা করেছেন, মথুরা লীলা করে দুষ্টদের বিনাশ করেছেন, দ্বারকায় গিয়ে তিনি নররূপে লীলা করেছেন, হস্তিনাপুর কুরুক্ষেত্রে গিয়ে দুষ্টদের বধ করেছেন, এবং নিজের পরিবার পরিবারের মধ্যে দেখলেন তারাই অসুর, তাদেরকেও বিনাশ করলেন। আপনারা একটু এগিয়ে গেছিলেন, কুন্তল ভাই আরো এগিয়ে। তা ভগবানের অনেক হেতু থাকে, তাই কি বলছেন, একসাথে কার্যপ্রভু করেন 5-7। তা প্রভুদের অনেক উদ্দেশ্য থাকে, অনেক কারণ থাকে। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি প্রকট হলেন কেন, একটি গূঢ় রহস্য, যারা অনেক ভজনানন্দী মহাত্মা তাদের আভাস, সাধু শাস্ত্র গুরুবাক্য, আরেকটা হচ্ছে মহাত্মাগণের ভজনের যে অনুভব সেটাও টীকাকারগণ স্বীকার করেছেন। তা অনেক মহাপুরুষদের বক্তব্য বা ধ্রুব সত্য যে একবার এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হচ্ছেন, তার গূঢ় একটি প্রসঙ্গ আমি উদ্ধৃত করছি। যে তিনি শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ কেন হলেন, আমরা শ্যামসুন্দর বাবা মহারাজের ওখানে বলেছিলাম যে তিনি গোপীরা ভগবানের প্রতি যে এত আকৃষ্ট কেন, এটা একটি প্রসঙ্গ। আর এটি আরেকটি প্রসঙ্গ যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার অবতারের হেতুটা, সেটা একটি হেতু ছিল, এটাও আরেকটি হেতু। একবার উপরিস্থিত গোলোকে ভগবান শ্রীকৃষ্ণ যখন আপন বাসভবনে প্রবেশ করছেন, তার পূর্বে সখীদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, ললিতা বিশাখা আদি আদি, তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের তো হাস্য উপহাস প্রসঙ্গ অনেক থাকে। তো সখীরা বলছে ভগবানে দোষ আরোপ করা খুব কঠিন, ললিতা বিশাখা আদি তারা তো ব্রহ্মাজি থেকেও অনেক কোয়ালিফাইড, অনেক যোগ্যতা তাদের, ব্রহ্মাজি তাদের কাছে কিছুই নয়। ব্রহ্মাজি ব্রজের গোপীদের চরণ রেণুকে প্রার্থনা করেছেন মস্তকে ধারণ করার জন্য, গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে চেয়েছেন, তাহলে ব্রহ্মাজির থেকে তাদের কোয়ালিটি যে অনেক হাই সেটা ব্যক্ত করতে হবে না। তো তারা তো মহামহা পণ্ডিত সব, ললিতা বিশাখা আদি তারা বলছেন দেখো গোবিন্দ, তুমি তো বলো তোমার মধ্যে কোনো দোষ নেই, তুমি পরমেশ্বর, পরমেশ্বরের মধ্যে কোনো দোষ থাকতে পারে না, কিন্তু তুমি কৃপণ। কৃপণ শব্দটি তো গুণের মধ্যে না, এটা অপগুণের মধ্যে পড়ে। কাউকে যদি কৃপণ বলা হয় তাহলে তাকে ছোট করা হলো, হেয় করা হলো, কারণ কৃপণটা তো গুণের মধ্যে না, দোষের মধ্যে। সখীরা বলছেন তুমি কৃপণ, গোবিন্দ বলছেন আরে আমি কৃপণ, এটা কি করে তোমরা বলতে পারলে, কিভাবে বলতে পারলে, আরে শাস্ত্র যুক্তি তো দেবে। তো বলছেন কেন, তুমি যে সুখ পাখি মানে সুখদেব গোস্বামী তাকে যে তুমি মর্তে পাঠিয়েছ তোমার কথা প্রচার প্রসার করবে, সেই তো বলছে, বলছে কোথায় বলছে। তো বলছেন দেখো তোমাকে কৃপণ তুমি যে নও তুমি নিজে বলো, কিন্তু তোমার দ্বারা প্রেরিত এই পৃথিবীতে পাঠিয়েছ তুমি যাকে সুখমণিকে, সেই তো তোমাকে কৃপণ বলে বলছে ভক্তদের কাছে। বলছেন কোথায় কৃপণ বলে কোথায় বলেছে, আমার সুখ সে কোথায় আমাকে কৃপণ বলে বলেছে বলো। বলছেন দেখো গোবিন্দ, তোমার ওই সুখ সে বলছে মুকুন্দ মুক্তিং দদাতি করিচিত ইস্ম ন ভক্তি যোগম। দেখো তুমি মুক্তিং দদাতি ইতি মুকুন্দ, মানে গোবিন্দ যা যিনি মুক্তি দান করেন তিনি মুকুন্দ, তা গোবিন্দই মুক্তি দান করতে পারেন, আর কেউ পারেন। সুতরাং তুমি মুক্তিকে অনায়াসে দান করো, সুখদেব গোস্বামী বলছেন পাঠ করে যে মুকুন্দ মুক্তি অনায়াসে দান করে দেন, তার কাছে যে যা চান সব দিয়ে দেন, কেউ যদি অর্থ চান তাকে অর্থ প্রদান করে দেন, কেউ যদি মান সম্মান যশ ইত্যাদি চান তাকে তাই দিয়ে দেন, তার থেকেও উপরে যে পঞ্চবিধ মুক্তি, যে মুক্তি মুনি ঋষিরা যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে প্রভুর উপাসনা করছেন, কেন না মুক্তি চান, তা সেই মুক্তিকেও অনায়াসে দান করে দেন। বলেন ঠিক আছে, সেই মুক্তিকেও গোবিন্দ অনায়াসে দান করে দেন, মুক্তি দদাতি ইতি মুকুন্দ করিচিত ইস্ম ন ভক্তি যুগম। তোমার সুখমুনি তোমার সুখদেব সে বলছে তোমার অনেক প্রশংসা করলো বটে, কিন্তু শেষের দিকে একটু কিন্তু রেখে দিল, পরিচিত ইস্ম ন ভক্তিযোগম, কিন্তু ভক্তিযোগ তিনি সহসা প্রদান করেন। তাহলে ভক্তিযোগ সহসা প্রদান করেন না, তাহলে এখানে কার্পণ্যতা দোষ আরোপ করা হলো ভগবান, যে তিনি মুক্তি পর্যন্ত দিয়ে দেন, পঞ্চবিধ মুক্তি অনায়াসে দিয়ে দেন, কিন্তু তিনি ভক্তিযোগ মানে প্রেম ভক্তি সহসা দান করেন। তাহলে হে গোবিন্দ দেখো দেখো তোমাকে তো তোমার দ্বারা প্রেরিত সুখদেব তোমাকে তো প্রকারান্তরে কৃপণী বলল, তাহলে তুমি কৃপণী। সখীরা বড় বড় পণ্ডিত, যখন সমস্ত শাস্ত্র সিদ্ধান্তকে বলে সুখদেব গোস্বামীর মুখনিস্পৃত বাণীকে তুলে ধরলেন, তখন তিনি একটু লজ্জিত হলেন, মনটা একটু খারাপ হয়ে গেল, আরে কৃপণ ব্যক্তিকে কৃপণ বললে সে প্রথমে একটু রুষ্ট হলেও পরে মনে মনে ভাবে আমি তো কৃপণ বলেছি আর কি করা যাবে, কিন্তু একজন দানবীর কর্ণকে যদি কেউ বলে না এক বেটা কৃপণ, তাহলে কর্ণের কত আঘাত হবে, ওর থেকে কর্ণকে তীর দিয়ে মেরে দিলে সন্তুষ্ট হতো, কিন্তু কৃপণ বলাতে তার অসম্মান করা হলো, দুঃখিত হলো, এমন দুঃখিত যে তার কাছে সেটা মৃত্যুন্যায় হল। তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি মুক্তি অনায়াসে দান করে দেন, মুক্তি আর চারটিখানি কথা নয়, মুক্তিও চারটিখানি কথা নয়। আমরা ভাবছি যে হরে কৃষ্ণ করলাম, একটু তিলকমালা করলাম, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করলাম, গোলকে পৌঁছে গেলাম, এত সহজ নয়। করতে 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 সে কোন জন্মে গিয়ে প্রাপ্ত হবো তার কোনো ঠিক নেই, কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ নয় যে সব হাত গুটিয়ে বসে থাকলাম, তা হবে তা এত সহজ নয়। সেই মুক্তিও প্রাপ্ত হওয়া বড় বড় মুনি ঋষিরা যুগ যুগ ধরে না খেয়ে না দে তারা যোগ অবলম্বন করে কোন প্রকারে বায়ু গ্রহণ করে তারা মুক্তির জন্য প্রয়াস করছে। তা সেই মুক্তিকে গোবিন্দ অনায়াসে দিয়ে দেন, মুক্তিং দদাতি ইতি মুকুন্দ। তাহলে সে এত বড় উদার, এত বড় উদার, তাও কি ভগবান তাকে কৃপণ শব্দটি আরোপ করে দিল। গোবিন্দের মুখ চুপ হয়ে গেল, মুখটা একটু খুলেও গেল। আমাকে কৃপণ বললো, দেখো আমি সকলকে ভক্তদের যারা মুক্তি চায় অনায়াসে মুক্তি দিয়ে দিই, আর আমার এই সখীরা আমাকে কিনা বলল আমি কৃপণ, আমি কৃপণ, তাহলে এটা তো ঠিক নয়। তার মনটা খুব খারাপ হয়ে গেল, তার মনটা আচ্ছা লাইট চলে আসবে, অসুবিধা নেই, আমাদের গ্রন্থ দেখতে মনটা গোবিন্দের ভীষণ ভাবে খারাপ হয়ে গেল। গোবিন্দের মনটা একেবারে ভীষণ ভাবে ভেঙে গেল যে আর এত বড় একজন দাতা যিনি মুক্তি পর্যন্ত অনায়াসে দান করেন, সখীরা শাস্ত্র সিদ্ধান্ত সংযোজন করে বলে দিল না তুমি কৃপণ, কারণ তুমি প্রেম ভক্তি সহসা দিতে চাও না, ভক্তকে আগে ভালো করে টিপে দেখে নাও, দেখে নিয়ে তারপরে তুমি বুঝে শুনে দাও। সুতরাং আমাকে কৃপণ বলল, মনটা ভীষণ খারাপ হলো। তিনি রাধারানীর কক্ষে প্রবেশ করলেন, রাধারানীর কক্ষে প্রবেশ করে রাধারানী বলছেন কি হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, তোমাকে দেখে কেমন যেন লাগছে, এইরকম তো কোনোদিন দেখা যায় না, তোমাকে দেখে এমন কেন লাগছে, তোমাকে তো এমন কোনোদিন দেখিনি। তিনি সিংহাসনে বসে বলছেন হে রাধে, আজ আমার মনটা ভীষণ খারাপ, কেন কি হলো, কি হয়েছে বলো আমায় তাড়াতাড়ি বলো। রাধারানী গোবিন্দের দুঃখ তো কোনো অবস্থাতেই সহ্য করতে পারেন না, না না তুমি আমায় শীঘ্র বলো তো কি হয়েছে তোমার। বলছেন দেখো তোমার সখীরা আমাকে কৃপণ বলল, তোমাকে কৃপণ বললো, এত বড় সাহস কিভাবে কৃপণ বললো তুমি বলো তো। তো বলছেন না আমার দ্বারা প্রেরিত সুখদেব তিনি বলছেন মুকুন্দ মুক্তিং দদাতি পরিচি তেস্ম ন ভক্তি যোগম, আমি মুক্তি আদি অনায়াসে দান করে দিই কিন্তু আমি প্রেম ভক্তি দান করি না। রাধারানীও ঈষৎ হেসে ফেললেন, ও তোমাকে তাহলে কৃপণ বলেছে বোধ হয়, রাধারানীও তো মহাপণ্ডিত, বলছেন তোমাকে তাহলে কৃপণ বলেছে। তা রাধারানীও হাসছেন। গোবিন্দ বলছেন হে রাধে তুমিও আমাকে উপহাস করছো আজ। তো বলছেন দেখো তারা যখন শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বোঝাচ্ছে তুমি তো শাস্ত্রকে মানো, সুতরাং তারা তো শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বলছে তোমার দ্বারা প্রেরিত সুখদেব যা বলেছে তার একটি কপি তোমাকে বলছে, তাহলে তো তোমাকে কৃপণ বলছে, এটা তো কোনো দোষাবহ দেখি না। বলছেন ও তুমিও আমাকে কৃপণ বললে, তোমরা সকলে একসাথে মিলে আছো। গোবিন্দ চিন্তা করছে যে সুখদেব গোস্বামী বলেছে কথাটা তো একেবারে খারাপ বলেনি, যে তাকে কৃপণ বলে বলা হয়েছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রাধারানীকে বলছেন আচ্ছা আমাতে যে এই কার্পণ্যতা দোষ আরোপিত হয়েছে, আরোপ করা হয়েছে, তো এটাকে কাটানোর কোনো রাস্তা নেই। হে রাধে তুমি বলো এটাকে আমি কাটাতে চাই, আমার মধ্যে কৃপণ শব্দটি প্রয়োগ করছে,
কৃপণটা দোষ, আমি হলাম ভগবান, আমাদের তো দোষ আরো হতেই পারে না। তুমি একটা বুদ্ধি করে বলো তো আমি কি করি এখন? এই তোমার সখীরা সবসময় আমার পেছনে লেগে থাকবে, আমি কৃপণ। আর এই সুখদেবটাও সেই রকম হয়েছে, বলছে সুখদেবের কি কি দোষ, সে তো শাস্ত্রের থেকেই বলছে, পরিচিত স্ম ন ভক্তি যোগম গোবিন্দ পঞ্চবিধ মুক্তি অনায়াসে দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি সহসা দেন না, দেন কিন্তু সহসা দেন। গোবিন্দের কাছে শ্রেষ্ঠ সম্পদটা কি? এই প্রেম ভক্তি, মুক্তি আদি এটা কিছু নয়, কিন্তু যারা অনেক ঊর্ধ্বরেতার ভক্ত তারা মুক্তি তো চান না, দীয়মানম ন গির্জ্যতম, দিলেও তারা গ্রহণ করতে চান না। কি বলেন, প্রভু আমাদের মুক্তির দরকার নেই, হে ভগবান, হে প্রভু তুমি তোমার চরণের সেবা দিয়ে আমাদের দাস করে নাও এবং রাধারানীর দাসই করে নাও, এটাই বলে। দীয়মানম ন গির্জ্যতম, ভগবান শ্রীগোবিন্দ ভক্তদের মুক্তি দিতে চাইলেও তারা গ্রহণ করে না, তারা সেবা প্রার্থনা করে। রাধারানীকে গোবিন্দ বলছেন, হে রাধে তাহলে আমার একটা কোন উপায় বলে দাও, আমাতে যাতে এই কৃপণ শব্দটি কেউ প্রয়োগ করতে নাই পারে, একটা উপায় বলো দেখ। তা বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি অকাতরে প্রেম ভক্তি বিতরণ করো। বলছে ঠিক আছে, এই কলিকালেই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপ মণ্ডলে অবতীর্ণ হয়ে আমি প্রেম ভক্তি দুহাতে উজাড় করে ভক্তদের বিতরণ করব। তা রাধারানী এই কথা শ্রবণ করে তিনি বলছেন যে হে প্রাণবল্ল, তুমি যদি গৌর রূপে যাও, তুমি তো তোমার বাহ্যিক অঙ্গের মধ্যে আমি প্রবেশ করব, আমিও তোমার সাথে যাব। ভগবান শ্রীকৃষ্ণের রংটা কি? নীলাভ, নীলকান্ত মনির নেয়, যা দূরের থেকে দেখলে একটু কালো, এই সাধারণ শব্দে বলা হয় কৃষ্ণ কালো, কিন্তু কৃষ্ণ তো প্রকৃতপক্ষে কালো নয়, নীলকান্ত মনির নেয়। তিনি অবতীর্ণ হয়ে গৌর, একবার গোরা কেন হলেন, পরিষ্কার কেন হলেন? বাহ্যিক আবরণটা তো রাধারানী ছিলেন, তাই রাধারানী বললেন তুমি যদি মরতে গিয়ে প্রেম ভক্তি প্রচার করো, আমি তোমার অঙ্গের মধ্যে মিলে থাকবো। তাই এই রাধা কৃষ্ণ মিলিত তনুই হচ্ছে শ্রীমান চৈতন্য মহাপ্রভু। বল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা মহাপ্রভুর এই কলিকালে অবতীর্ণ হওয়ার এ আরেকটি বিশেষ কারণ, এই কারণটি খুব গোপন, যারা অনেক সিদ্ধ সিদ্ধ স্তরের মহাত্মা তাদের থেকে পরম্পরাক্রমে এগুলো আমরা কিঞ্চিত জানতে পেরেছি, এগুলো খুবই গভীর তত্ত্ব। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি রাধাকৃষ্ণ মিলিত বপু হয়ে তিনি আমাদের কৃপা করার জন্য এই মর্তে অবতীর্ণ হলেন, সেজন্য মহাপ্রভুর মধ্যে কোনো কৃপণতা আর থাকলো না, কেন সঙ্গে আবার পরম করুণাময়ী দয়াময়ী রাধারানী মিলিত। তিনি আর কোনো প্রকার কৃপণতা না করে এই প্রেম ভক্তি তিনি ন ভক্তি যোগম, তা এই যে ভক্তিযোগ সহসা দান করতেন না, কিন্তু তিনি চৈতন্য মহাপ্রভু রূপে রাধাকৃষ্ণ মিলিত বপু হয়ে তিনি দুহাত উজাড় করে প্রেম ভক্তি আমাদিগকে দান করেছেন। কেন? যে ভগবানের মধ্যে কার্পণ্যতা দোষ যাতে আরোপিত না হয়, কেউ আরোপ করতে না পারে। তা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অবতারের একটি কারণ এটাও, এই যে মহাপ্রভু সমস্ত কলিকালে, যেমন সত্য ত্রেতা দ্বাপর কলি, তা এই কলিকাল প্রতি কলিকালেই মহাপ্রভুর আবির্ভাব ঘটেন, এটা বলছেন। প্রায় 1000 কলি ঘুরে আসলে কোনো কোনো বার যদি এই রকম ধরনের কোনো লীলা ঘটে থাকে তখনই মহাপ্রভুর আবির্ভাব। ভক্তি মহারানী বলেছিলেন নারদকে, দেবর্ষি নারদকে, যে পরীক্ষিত এত বড় একজন রাজা কিন্তু সে তো কলিকে ইচ্ছা করলে হত্যা করতে পারতো, কিন্তু হত্যা কেন করল না? দেবশ্রী নারদ বললেন, হে দেবী, হে ভক্তি দেবী, কলিকে এ কারণেই বধ করেননি যে কলৌ কেশব কীর্তনাথ। কলৌ অর্থাৎ এই কলিযুগে কেবলমাত্র কেশব মানে কৃষ্ণের গুণগ্রাম কীর্তন শ্রবণের দ্বারা, স্মরণের দ্বারা জীব অনায়াসে স্বাভাবিকভাবে প্রভুর ধাম প্রাপ্ত হতে পারে, প্রভুর চরণ সেবা লাভ করতে পারে। সেই কারণেই মহারাজ পরীক্ষিত কলিকে বধ করেন। কারণ কলির মধ্যে একটা মহান গুণ কি ছিল, যে না, এই কলিকালে কেবলমাত্র হরিনাম করে, হরিনাম হরিকথা শ্রবণ করে, এই হরির গুণগ্রাম কীর্তন করে জীব অনায়াসে প্রভুকে প্রাপ্ত হবে। এই সহজ সুলভ এই যে সুবিধা, এটার জন্য কলিকে তিনি বধ করেন, নচেত কলিকে অবশ্যই বধ করতেন। দেখুন, সত্য ত্রেতা দাপরে কত কষ্ট করে, তপস্যা করে, যজ্ঞ করে, অর্চনা আদি করে প্রভুকে প্রাপ্ত হতেন। এই কলিকালে কেবল যদি ঠোঁট নেড়ে একটু হরিনাম করে আর কর্ণ দ্বারা ভগবানের কথা শ্রবণ করে যদি উদ্ধার হওয়া যায়, তাহলে এত কষ্টের কি প্রয়োজন? সুতরাং সত্য ত্রেতা দাপর কলি, এই কলি অনেক শ্রেষ্ঠ। তাই তো এই কলিকালের মহিমা অত্যাধিক মাত্রায় বেশি। এই কলিযুগ অনেক ধন্য, কারণ এই কলিতেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু আবির্ভাব ঘটেছে। আর এই কলিকালে কেবল ঠোঁট নেড়ে হরিনাম করলেই প্রভুকে পাওয়া যাবে, এটা এত সহজ করে দিয়েছেন যে বলার না, কেবল এই কলিকালের জন্য। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই কলিকালে এই অতি সুলভে, অতি স্বাভাবিকভাবে ভগবানকে পাওয়া যাবে সেই হরিগুণগ্রাম কীর্তন শ্রবণ আমাদের করা উচিত। তো ভগবান, ভগবানকে পেতে হলে, যেমন পুরাণের একটি উপাখ্যান আমার মনে পড়ছে, ভগবানকে পেতে হলে উদ্যম উৎসাহকে বাড়াতে হবে। নীতিশাস্ত্রে বলছেন, চাণক্য নীতিতে বলছেন, উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি না মনোরথই নহি সিংহস্য সুক্তস্য মুখে মৃগা। বলছেন যে কোনো কার্যই হোক, আপনি ঈশ্বরের উপাসনা করুন বা সংসারের একটি কার্যে আপনি সফলতা লাভ করতে চান, সেজন্য দরকার উদ্যম পরাক্রম। অলস ব্যক্তিদের কোথাও কোনো স্থান নেই। অলস ব্যক্তিরা, এরা প্রভুকে পাওয়া তো দূরের কথা, সংসারটাকেই ভালো করে পরিচালনা করতে পারে। তা অলস ব্যক্তিদের শাস্ত্রে অনেক অনেক নিন্দা করেছে। উদ্যমেন হি সিদ্ধান্তি, উদ্যমের দ্বারাই কার্যসিদ্ধি হয়ে থাকে। আপনারা যে যেখানেই আছেন, আপনার বর্তমান স্থিতিটা চিন্তা করুন। আপনি যে কাজটি করছেন সেটার জন্য আপনার পেছনে অনেক শ্রম আছে, উদ্যম আছে, তা না হলে এই কাজটা আপনি করতে পারতেন। যেমন সিংহ, উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি না মনোরথই, কার্য কেবল মনে মনে করলেই হবে না, সেটাকে সক্রিয় হতে হবে, স্বয়ং করতে হবে, সাধন করতে হবে। উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি না মনোরথই নহি সিংহস্য। যেমন সিংহ, সিংহ তো বনের রাজা, অনেক শক্তিশালী, কিন্তু সে মনে, সে যদি মনে করে যে আমি অনেক শক্তিশালী, সে সিংহ, সে হা করে বসে থাকবে, তো হরিণ তো তার মুখের মধ্যে এসে ঢুকবে না। তাকে উদ্যম করতে হবে, যত্নশীল হতে হবে হরিণটাকে শিকার করার জন্য। তো প্রতিটি মানুষেরই উচিত উদ্যম থাকা। সে প্রসঙ্গে পুরাণের একটি পৌরাণিক উপাখ্যান আমার মনে পড়ছে। দুজন যুবক, তারা নিজেদের গৃহ ছেড়ে ব্রহ্মচারী হয়ে তারা বনে গেল তপস্যা করতে। তো দুই যুবক বহুদিন ধরে তপস্যা করছেন, তপস্যার তেজ তো থাকেই, দেবর্ষি নারদ তারা হিমালয়ের পাদদেশেই তপস্যা করছিলেন বনের মধ্যে। তা দেবর্ষি নারদ তিনি আকাশ মার্গ দিয়ে গমনাগমন করেন, তিনি যাচ্ছিলেন বদ্রী বিশালে, বদ্রীনারায়ণ। তো যেতে যেতে উপর থেকে দেখছেন দুই যুবক, তারা খুব তপস্যারত, একটু দেখা করে যাই। দেবর্ষি নারদ তিনি অবতরণ করলেন, একজন বসে আছেন তেঁতুল বৃক্ষের তলে, তার সম্মুখে গেলে তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দেবর্ষি নারদকে যেমন ভাবে সৎকার করা দরকার, ব্রহ্মচারী কিছুই নেই, তথাপি যথাসম্ভব তাকে সৎকার করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন। বলছেন, হে প্রভু, হে নারদজি, আপনি কৃপা করে দর্শন দিয়েছেন, এটা তো আমাদের অহৌভাগ্য, বলুন আপনার আগমনে কারণ। বললেন, আমি যাচ্ছিলাম বদ্রীনাথে, তাই তোমাদের দেখে ভাবলাম দেখে যাই তোমাদের। বললেন, আমাদের তো ভাগ্যের আর ঠিকানা নেই, তো হে দেবর্ষে, আপনি বদ্রীনাথজিকে জিজ্ঞাসা করবেন, ভগবানকে জিজ্ঞাসা করবেন, আমরা প্রভুকে কবে, আমি প্রভুকে কবে পাব। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো, অতি অবশ্যই জিজ্ঞাসা করব। একজন তেঁতুল বৃক্ষের তলায়, আরেকজন আরেকজন তপস্বী ছিলেন বট বৃক্ষ তলায়। তা বট বৃক্ষ তলায় সেও সৎকার করার পরে একই কথা বললেন যে, হে নারদজি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন, আমরা প্রভুকে কবে পাব, কোন জন্মে পাব, কবে পাব। বলছে, আচ্ছা, আমি জিজ্ঞাসা করব এবং যাওয়ার সময় আমি যথাসম্ভব তোমাদেরকে সূচনাটি দিয়ে যাব। দেবর্ষি নারদ বদ্রীনাথে গেলেন, প্রভুর সঙ্গে কথাবার্তা সেরে প্রসাদ আদি পেয়ে তিনি নারায়ণকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, আপনার দুই ভক্ত হিমালয়ের পাদদেশে তপস্যা করছে। প্রভু চোখ বন্ধ করে বলছেন, হ্যাঁ করছে, একজন তেঁতুল বৃক্ষের তলায়, একজন বট বৃক্ষের তলায়। বলছেন, প্রভু, আপনার সেই দুই সাধক তারা আমাকে বলল যে তারা কবে আপনাকে পাবে। প্রভু আবার একটু চোখ বন্ধ করে বলছেন, হে নারদ, যিনি বট বৃক্ষের তলায় বসে আছে, সে ওই বৃক্ষে যত বটের পাতা আছে, যত সংখ্যক, অত জন্ম আমার উপাসনা করলে, তপস্যা করলে, তারপরে গিয়ে আমাকে পাবে। আর তেঁতুল বৃক্ষের তলায় বলছেন, ওই তেঁতুল গাছে যত পাতা আছে, অত জন্ম তপস্যা করলে, তারপরে আমাকে পাবে। নারদ তো ভাবছে, তো অনেক লম্বা চওড়া ব্যাপার, আচ্ছা, আমার কাজ, আমি সন্দেশ দিব, সংবাদটা দিব, আমার কাজ, তারা জানে তাদের ভজন সাধক। দেবর্ষি নারদ তিনি আবার এলেন, তো প্রথমে যখন নামলেন বট বৃক্ষের তলায় যিনি বসে আছেন তিনি, সাধক তো অপেক্ষারত ছিল মুনি কখন এসে সংবাদটি দেয়, শুভ সংবাদ। সাধক বিনম্র হয়ে নারদজিকে বলছেন, হে নারদজি, আপনি প্রভুকে আমার কথা নিবেদন করেছিলেন, আমি কবে পাবো। বলছেন, হ্যাঁ বলেছেন না। বলছেন, কি বলেছেন? বলছেন, এই যে বটবৃক্ষ, পুরানো এক বটবৃক্ষ, বোধহয় লক্ষাধি লক্ষ লক্ষ পাতা হবে তার। বলছে, এই বটবৃক্ষে যত পাতা আছে, ততবার জন্ম নিয়ে তোমাকে তপস্যা করতে হবে, তাহলে তুমি প্রভুকে পাবে। বট গাছের দিকে তাকিয়েছে তো মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বলছেন, এত জন্ম আমার দরকার নেই, আমি গিয়ে সংসার করি, লোটা ঘটি কম্বল পেঁচিয়ে পুচিয়ে নিয়ে সে বাড়ি চলে গেল। বলছেন, এত বড় বৃক্ষ, সে এক বিশাল বৃক্ষ, বোধহয় সে বোধহয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। বলছেন, হে দেবর্ষে, আমার দরকার নেই, আমি গিয়ে ঘরে গিয়ে পিতা মাতার সেবা করি, বিবাহ টিবাহ করে সংসার করি, ওটাই ভালো, চলে গেল। এবারে তেঁতুল বৃক্ষের তলায় গেলেন। আর এই প্রসঙ্গটি আমি যখন গ্রন্থে পড়েছিলাম, তা আমগুলো আছে বট বৃক্ষ না হয় একটু বড় বড় পাতা, ছোট পানের মতন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু একটা তেঁতুল বৃক্ষের পাতা মানে একটা পাতা, একটা বৃন্ত যদি ছিঁড়ে নেওয়া যায়, তো আমাদের গোয়ালিয়র মন্দিরে আমি একটা পাতা বড় দেখে ছিঁড়লাম, মিডিয়াম সাইজের, খুব বড় না, তার গুণে একটা বৃন্তের মধ্যে দেখলাম কটা পাতা, প্রায় 17-18 পর্যন্ত। আর একটা তেঁতুল গাছের পাতা তো একেবারে অসংখ্যা, ঝিরিঝিরি ঝিরিঝিরি, তাহলে অত জন্ম তেঁতুল বৃক্ষের তলায় যে সাধকটি রয়েছে সে তো দেবর্ষি নারদকে দেখে একবার লাফিয়ে উঠেছে, বলছেন হে নারদজি হে নারদজি, প্রভুকে আমার কথা নিবেদন করেছিলেন? বলে হ্যাঁ করেছি না। বলছেন আমি কি ভগবানকে পাবো? বলছেন হ্যাঁ পাবে তুমি, কিন্তু মানে কথা হচ্ছে যে তোমার এই তেঁতুল বৃক্ষে, সে তেঁতুল বৃক্ষের গোড়াটাই তো ব্যাসাসনের থেকে আরো বড় হবে, তোমার উপরে কত পাতা হবে, কোটি কোটি অর্বুদ অর্বুদ পাতা হবে। তো বলছে যে প্রভু বলেছেন যে তোমার এই যে তেঁতুল বৃক্ষটি দেখছো না, এই যে মোটামুটি বিশাল বড় তেঁতুল বৃক্ষ, এতে যত পাতা আছে তুমি ততবার তোমাকে জন্ম নিয়ে প্রভুর উপাসনা করলে তুমি প্রভুকে প্রাপ্ত হবে। তা সেই তেঁতুল বৃক্ষের পাতা কত হতে পারে, মানে বট বৃক্ষের তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু সেই তেঁতুল বৃক্ষের নিচে তপস্যাকারী ব্রহ্মচারী সে বলছেন আরে তেঁতুল পাতার দরকার নেই, তেঁতুল পাতা এ দুটো তেঁতুল পাতা হলো, দুটো বৃক্ষের পাতা হলো আমার আপত্তি নেই, আমি প্রভুকে পাবো এটা তো বলেছেন। বলছেন হ্যাঁ এটা বলেছেন, তুমি এই এত জন্ম তোমার তপস্যা করতে হবে। বলছেন ওতে কোনো আমার অসুবিধা নেই, আমি তো প্রভুকে পাবো। এই যে তার মধ্যে দিব্য আনন্দ সৃষ্টি হলো, সে তেঁতুল বৃক্ষের তলায় প্রভুর নাম গুণগ্রাম কীর্তন করছে আর নৃত্য করছে, আরে প্রভুকে আমি পাবো তো, যে কোনো জন্মেই হোক আমি তো পাবো। এই যে উদ্যমের সঙ্গে সে নৃত্য করতে করতে তার মনের মধ্যে যে আনন্দ, তাতে তার কখন মৃত্যু হচ্ছে আর কখন জন্ম হচ্ছে সে বুঝতেই পারল, এত আনন্দ, দিব্য আনন্দ। এই আনন্দ করতে করতে তার কোটি কোটি জন্ম কিভাবে চলে গেল সেটা নিজেও জানল না, প্রভুকে প্রাপ্ত। এই যে অলস ব্যক্তি তাদের দ্বারা কিন্তু কোনো কাজ হবে না। দেখুন তেঁতুল বৃক্ষের ব্রহ্মচারী তিনি বলছেন না না আমাকে প্রভু বলেছেন আমি তাকে পাবো, সে যে জন্মই হোক, পাবো শব্দটি তো বলেছেন, আমি পাস তো হলাম। এবার সে আনন্দে নৃত্য করতে করতে আর ওই যে জন্ম জন্মান্তর শুধু চিন্তা করছে না, প্রভু আমায় বলেছেন যে আমি প্রভুকে প্রাপ্ত হব, এই কথা চিন্তন করতে করতে সে কত কোটি কোটি জন্ম চলে গেল সে নিজেও বুঝতে পারল না, ভগবানের ধাম প্রাপ্ত। তা বক্তব্য হচ্ছে উদ্যমেন এই সিদ্ধান্ত, আমাকে জপ করে যেতে হবে, আমার কিছু হচ্ছে না, কিন্তু কিছু না হওয়ার থেকে কিছু হওয়া তো ভালো, এই জন্য এই জপ চালিয়ে যেতে হবে, কিন্তু মনের আবেগের সঙ্গে, আনন্দের জন্য। আরে জপ মানে একেবারে মুখটা হাঁড়ি মতো করে রাখলাম, মনে কোনো আনন্দ নেই, আরে আপনাকে দেখে তো আরেকজন আনন্দ পাবে যে দেখো হরিনাম করে সে কত খুশি আছে, তাহলেই তো আরো দুজন হরিনাম করবে, তাদের করতে রুচি হবে। তাই শাস্ত্রে বলছেন ভগবানের নাম গুণগ্রাম কীর্তন আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে করতে হবে। তা অলস ব্যক্তিদের কোনো কাজ নেই। অনেকে বলে থাকে আবার, কিছু আছে যারা বড় পণ্ডিত আর কি, তারা বলে আরে এই বয়সে এখন এই হরিনাম করা, একাদশী করা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই সময় ব্রত এসব করতে নেই, বিধবারা করে, এ বুড়ো হয়ে গেলে তারপরে করতে। আরে বেটা বুড়ো হয়ে গেলে সরকার কদিন যখন বলে রিটায়ার্ড পার্সন লাথি মেরে বের করে দেয়, কেন? যখন 60-65 বছর বয়স হয় ব্রেন কাজ করে না, হিসাব উল্টা পাল্টা করবে, আর তা না হলে যে ফ্যাক্টরিতে যা করবে সব উলট পালট করে রেখে দেবে, এক জায়গার এন্ট্রি আরেক জায়গায় করে দিয়ে মাথা খারাপ করে দেবে, টাকা জমা দিয়েছে একজন আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিল, আমাদের ব্যাংক ম্যানেজারও বসে আছে। তাই এবারে এইরকম যদি করে তাহলে তো বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, তখন সরকার বলে বেটা বুড়ো হয়ে গেছে, কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে বসে। তো সরকার যাকে ছেড়ে দেয় বলে এটা অপারও হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর কৃষ্ণ ভজন এ তো সাধনার জিনিস, এখানে এসে সে কি করে কি করবে, এ সাবজেক্ট তো আরো অনেক কঠিন। তাহলে ওই সমস্ত বাজে কথা যে এখন আমাদের সময় হয়নি, আরে সময় কখন, তুমি তো একটু পরেই মরে যেতে পারো, আমাদের কারো কোনো গ্যারান্টি আছে আমরা ঘরের বাইরে পর্যন্ত না যেতে পারি, এখানেই প্রাণটা বেরিয়ে যেতে পারে? সুতরাং এটা একটা মূর্খের মতো কথা। গোবিন্দকে ভজন করতে হলে মানে কল্লাজি মহারাজ দৈত্য বালকদের বলেছিল কৌমারে আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি, হে দৈত্য বালকগণ কৌমার অবস্থা থেকেই এই হরিভজন করতে হয়। তো বৃদ্ধ বয়সে কি করে কি করবে? আর তপস্যা কি আর বুড়ো বয়সে হয়? বুড়ো বয়সে সরকার পর্যন্ত কিক আউট করে, লাথি মেরে বের করে দেয়, বলে তুমি রিটায়ার্ড হয়ে গেছো। আর ভগবানের উপাসনা যা বিশ্বের মধ্যে যত কাজ আছে সব থেকে বেশি কঠিন, তা সেটা কি বুড়ো হলে করা সম্ভব? বুড়ো হলে শরীর চলবে না, নানা রকম অসুখে আক্রান্ত হয়ে যাব, তখন অসুখের তাড়নায় আমরা ছটফট করতে থাকবো, তা তখন কি হরিনাম হবে? কোনো অবস্থাতেই হবে। আচ্ছা ঠিক আছে, সংসারে থেকে 24 ঘন্টা যে মহামন্ত্র করতে হবে তা তো নয়, অন্তত খানিকক্ষণ একটা নিয়ম করে অত কিছুটা পথ এগিয়ে থাকা হোক না, একেবারে সেই লোটা ঘটি কম্বল গুটিয়ে তুলে রেখে দিলাম যে না আর জপ করে লাভ নেই, ভগবানকে তো পাওয়াই যাবেন, এমন হলে হবে? উদ্যম হতো, উদ্যমশীল হতো। আর উদ্যম না থাকলে ঈশ্বর কেন ইহ জগতের কোনো কর্মেই সম্পূর্ণতা লাভ করা যায়? এই জগতে কিছু করতে হলে কত প্রকার চেষ্টা করতে হয়, আর ভগবান থিওরিকে পেতে হলে তো প্রথমেই ইন্দ্রিয়কে নিজের বশীভূত করতে হবে, এটা মহান তপস্যা। ইন্দ্রিয়কে মনকে সংযত করা এ অনেক কষ্টের ব্যাপার, সেটা আমরা প্রত্যেকেই অনুভব করলে বুঝতে পারি যে মনকে লাগাম দেওয়া এটা অনেক কঠিন। শ্রী জীব গোস্বামী পাদ বলছেন মনকে লাগাম দেওয়া কেমন কঠিন, যে লাগাম দেওয়ার পরেও মানে মনকে সংযত করা খুব কঠিন। জীব গোস্বামী পাদ বলছেন যে একটি রথ যেটা ঘোড়া দ্বারা পরিচালিত হচ্ছে, তা রথের গতিটাকে স্থগিত করার জন্য কি করা হলো, ঘোড়ার নাগালকে টেনে ধরা হলো। তো যখন রশি যখন টানা হলো, ঘোড়া কিন্তু মুখ দুটো উপরে করে নিচ্ছে, এটাই তার ব্রেক। তো তখন কি হচ্ছে, ঘোড়া নিজেকে কন্ট্রোল করতে গিয়ে যখন রথটাকে স্থগিত করছে, দাঁড় করাচ্ছে, কিন্তু তথাপি খানিকটা দূরে চলে যাচ্ছে, তারপরে গিয়ে দাঁড়াচ্ছে। তা মনও সেই প্রকার, অনেক কৃচ্ছ সাধনার দ্বারা, অনেক জপের দ্বারা মনকে লাগাম দিতে হবে, তথাপি মন এত চঞ্চল যে সে ছুটাছুটি করতে থাকবে, কিন্তু তাকে হরিনামের দ্বারা মনকে শান্ত করতে হবে। শান্ত মন না হলে কিছুই হবে। আর ইহ জগতে যে যেমনই থাক, তার যদি ভগবান শ্রীহরির প্রতি রতি থাকে, তাহলে তার এটা মানে খুবই আনন্দের বিষয়। কারণ ভগবান শ্রীহরির প্রতি যাদের ভক্তি আছে, তার ভক্তদের প্রতি যাদের ভক্তি আছে, তারা একদিন না একদিন কোনো না কোনো সময় কোনো না কোনো জন্মে অতি অবশ্যই তারা এই পথের পথিক তারা হয়ে উঠবে। আমি তো এই গ্রামে অনেক জায়গাতেই ঘুরলাম, প্রায়শ দেখলাম ব্রাহ্মণ পরিবার, কিন্তু এই রকম বিরল যে ব্রাহ্মণদের মধ্যে কৃষ্ণ ভক্তি সহসা হতে দেবে না পরি। কেন? ব্রাহ্মণ জাতির মেরুদণ্ড, ব্রাহ্মণ জাতির শ্রেষ্ঠ, কিন্তু তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি সহসা আসতে দেবে না পরি। কিন্তু এই গ্রামে প্রায়শই আমি এখানে ওখানে ঘুরে দেখলাম, প্রায় প্রত্যেকেরই কিন্তু সাধুদের প্রতি একটা শ্রদ্ধা, এটা তাদের মানে পূর্বপূর্ব জন্মের প্রভুর বিশেষ কৃপা। তা না হলে ব্রাহ্মণ এই কলিযুগে কৃষ্ণভক্ত সহসা হবেই না। এ তো আমরা লক্ষ্য করি না অন্য অন্য জায়গাতে ব্রাহ্মণেরা কী না করছে, কিন্তু সেই হিসাবে তো এই গ্রাম অনেক উন্নত, যেখানে হরিকথা তারা শোনে। যেমন এখানে আমাদের সুভদ্রা মাতাজি এবং ওনারাও রয়েছেন, দেখুন হরিকথা করানোর জন্য আমাদের 2 দিন আগেও একবার ক্যান্সেল করা হয়েছে, আবার আজকে। তা এটা তো একটা শ্রদ্ধা, একটা নিষ্ঠা আছে বলেই সম্ভব হচ্ছে, সেটা এখানে রয়েছে। উজ্জয়িনীর একটি প্রসঙ্গ শ্রীমদ ভাগবতে আছে 11 স্কন্ধে। কথাটি উদ্ধবজিকে ভগবান স্বয়ং বলেছিল। এই অধ্যায়টির নাম হচ্ছে ভিক্ষু গীতা। উজ্জয়িনীতে এক ব্রাহ্মণ ছিল, ভগবানের যত কথাবার্তা কিন্তু প্রায়শই ব্রাহ্মণ আর সাধুদের নিয়ে, অন্য কোথাও কোনো কথা নেই। ব্রাহ্মণ সাধু বৈষ্ণব ভক্তদের নিয়েই ওনার কথা। তো ভগবান নিজ মুখে উদ্ধবজিকে বলছেন, ভিক্ষু গীতা অধ্যায়টির নাম, বলছেন উদ্ধব
উজ্জয়িনীতে এক ব্রাহ্মণ ছিল,
তো সেই ব্রাহ্মণ অনেক ধনাঢ্য, প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু সে বেটা কৃপণ, মানে কৃপণের দেবতা বললেও ভুল হবে, আমি বলছি ভগবান বলেন দি, ভগবান কৃপণ বলেছে, মানে এত কৃপণ যে সে তার মুখ্য ছিল কৃষিকাজ আর বাণিজ্য, ভাগবতের মূলে ভগবান যা বলেছেন, তা প্রচুর জমি জমা ছিল আর বাণিজ্য মানে ব্যবসা এত ভালো ছিল যে প্রচুর অর্থ তার কামাই হতো, কিন্তু সেই সমস্ত অর্থ সে সব ডিপোজিট করত, জমাত অর্থ জমাত, এবং এত কৃপণ যে নিজের স্ত্রীকে পর্যন্ত একটা শাড়ি কিনে দেবে, বসন যা কিছু সেগুলোও কিনে দেবে, এমনকি তার সন্তান সন্ততি আত্মীয় বর্গদের তাদের যে একটা সামাজিক কিছু করতে হবে করতে দেবে, কারণ অর্থ ব্যয় হবে, কারণ হচ্ছে অর্থ ব্যয় হবে। তো এই ব্রাহ্মণ কালে কালে যক্ষের ন্যায় তার বুদ্ধি হবে, মানে পয়সা পেলেই সেগুলো এক জায়গায় করে মাটির তলায় পুঁতে রাখবে, তখনকার দিনে মোহর আদি ছিল, আর কোন সামাজিকতা তার বলতে কিছু ছিল না, যে কোথাও বিবাহ অনুষ্ঠানে গিয়ে কন্যা দান করা, কন্যাকে কিছু উপহার দেওয়া, কোনো শুভ অনুষ্ঠানে গিয়ে ধার্মিক অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে কিছু করা, এসবের বালাই ছিল না তার। উদ্ধব এই ব্রাহ্মণ ধীরে 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 সমস্ত আত্মীয় বর্গের কাছে, নিজের পরিবার বর্গের মধ্যে তাকে আর কেউ দেখতেই পেত না, দুই চোখ, সে যেখান থেকে যা পেত সব অর্থ এক জায়গায় করে রাখত, প্রচুর অর্থের মালিক হল, নিজে ভালো করে কোনোদিন খেত না, তাহলে সেই অর্থ কি কাজে লাগবে, নিজেও খেত না কাউকে দিত না, যক্ষ যক্ষদের ন্যায় প্রচুর ধন একত্রিত করে ফেলত। এই ব্রাহ্মণ সকলের কাছে যেন একটা মানে চোখের কাঁটা হয়ে থাকে, তাকে দুই চোখে আর কেউ দেখতে পেত, গ্রামের লোকের অনা তাকে সকলে কৃপণ বলেই আখ্যা প্রদান করল, সমস্ত গ্রামের লোক পর্যন্ত তাকে দুই চোখে দেখতে পেত না, এই কারণে বলতেন এ বেটা না ধর্ম করে না কর্ম করে, তার একটাই কর্ম হচ্ছে কি যেভাবে পারো অর্থ সংগ্রহ করে একত্রিত কর। একবার রাজার লোকেরা জানতে পারল, রাজা বলল এর কাছে অবৈধ অনেক অর্থ আছে, সুতরাং ওই অর্থকে তোমরা কর রূপে কিছুটা নিয়েছো, ট্যাক্স। রাজার লোকেরা গিয়ে তাদের যা নিয়ে আসার তারা নিয়ে এসে রাজাকে দিল। এই খবর যখন দস্যু অর্থাৎ ডাকাতের দলেরা জানলো, তখন একদিন এসে সব ডাকাতের দল তারা এসে যেখানে যা পেয়েছে মোহর সোনা দানা গয়না সব তারা নিয়ে চলে গেছে। এবারে নিজের পরিবার বর্গের মধ্যে নিজের স্ত্রী নিজের পুত্র নিজের কন্যা তারা তো জানতো যে বাপের ধন কোথায় আছে, তারা এই সুযোগে ব্রাহ্মণ যখন মর্মাহত হয়ে পড়েছে মর্মাহত হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে, তখন আত্মীয় স্বজনেরা বাকি যে গোপন অর্থ ছিল সেগুলো তারা ভাগযোগ করে নিয়ে কেটে বলল। এবারে গ্রামের লোকেরা জানতো এর কাছে অনেক অর্থ আছে, সে যেখানে ব্যবসা বাণিজ্য করত সেখানেও তারা সবকিছু জিনিসপত্র নিয়ে একেবারে কেটে পড়ল। ব্রাহ্মণ দেখতে দেখতে, ভগবান বলছেন দেখতে দেখতে সে ভিখারি হয়ে গেল, গ্রামে কেউ আর তাকে টিকতে দিল না, বলে বেশ হয়েছে এসলা ভিখারি হয়েছে না, এখন আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, এ বেটা না ধর্ম করত না কোনো সৎকর্ম করত না নিজের স্ত্রীকে না পুত্রকে না পুত্রীকে না নিজে কোনো কাজেই তার অর্থ লাগাত না, বেশ হয়েছে, এই ব্রাহ্মণের দুর্গতির আর কোনো সীমা রইল না, যেখানে যায় সেখানেই তাকে তিরস্কার করে বের করে দেয়, বৃদ্ধ অবস্থা তখন। কিন্তু ভগবান বলছেন উদ্ধবজিকে, হে উদ্ধব
কিন্তু এই ব্রাহ্মণে যেভাবেই হোক তার ভগবানের প্রতি তার নিষ্ঠায়, ভগবানের প্রতি তার নিষ্ঠা এলে সে তখন কি করল, অবধূত বেশ ধারণ করলো, সন্ন্যাসীর বেশ। কিন্তু সন্ন্যাসীর বেশ ধারণ করেও তার কোথাও সম্মান নেই, তার সে তো অনেক ধনী ছিল, কৃপণ ধনী, সকলে চেনে, যেখানে যায় সেখানে তাদের মুখে যত প্রকার গালি হতে পারে তার উপরে প্রয়োগ করত। এমনকি কেউ কেউ তাকে লাঠি দিয়ে প্রহার করত, কেউ কেউ তার গায়ে থুতু ফেলত, বলছে এর গায়ে থুতু ফেললেও আরো কমের থেকে যদি আরো কিছু পাওয়া যায়। ছোট ছোট ছেলেরা এমনকি তার উপরে বিষ্ঠা পর্যন্ত নিক্ষেপ করত। কিন্তু বড় আশ্চর্যের বিষয় উদ্ধব, এই ব্রাহ্মণ তখন ভগবানের প্রতি সমর্পিত, যে আমি যা করেছি সেটা ঠিক করিনি, এটা আমার প্রারব্ধ। তার উপরে জনতা এত পরিমাণে উৎপীড়ন নিপীড়ন করত, তাতেও সে নির্বাক হয়ে সহ্য করত, মৌন হয়ে গেল, অপশব্দে গালিগালোচ করত। এমনকি ভগবান নিজ মুখে বলছেন যে ছোট ছোট বাচ্চারা তার শরীরে পোচ্ছাবাদী পর্যন্ত ত্যাগ করত, তথাপি এই অবধূত ব্রাহ্মণ সে বলতো না এটা আমার প্রারব্ধ, আমি যা করেছি সেই কর্মের প্রায়শ্চিত্ত প্রভু আমায় করিয়ে নিচ্ছে। এই উদ্ধব, এই ব্রাহ্মণের অধোগতি হতো কিন্তু অন্তিমে আমার প্রতি তার চরম নিষ্ঠা এসে উপস্থিত হল। শীত দুঃখ গরম ইত্যাদি সে মেনে নিতে লাগলো। এই যে লোকেদের অত্যাচার, তার সমস্ত জিনিস কেড়ে নিয়ে চলে যেত, ভিক্ষা করে নিয়ে এসেছে, কেউ ভিক্ষাও দেয় না, বলছেন দেখো দেখো এই ভিক্ষাটাকেও একটা পেশা বানিয়ে ফেলেছে, এতদিন বড় বড় ব্যবসা করে প্রচুর অর্থ জমিয়েছে, এখন এই ভিক্ষাটাকেও পেশা বানিয়েছে, ভিক্ষাও কেউ দিত না। কোনো কোনো দিন এই তিতিক্ষু ব্রাহ্মণ সে খেতেও পেত না, তথাপি তার মধ্যে এক দিব্য ভাব এলো যে না এটা আমার প্রারব্ধ, আমাকে গালি দিচ্ছে, না না আমার প্রারব্ধ, এটা ওদের কোনো দোষ নয়। এই ব্রাহ্মণের শেষ পর্যন্ত এই প্রকার সৎ বুদ্ধি উৎপন্ন হল। এই ব্রাহ্মণ মানে ভীষণ ভীষণ ভাবে নির্যাতিত হতো, কিন্তু তার মধ্যে এই ভাব যে এলো এটা প্রভুরই কৃপা, যে সমস্ত প্রকার মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে সে হাত জোর করে প্রভুকে বলতো, প্রভু এটা আমার প্রারব্ধ, কারণ আমি ভালো কর্ম করিনি, আমি যক্ষের ন্যায় পৈচাসিক বিদ্যা পৈচাসিক ভাবে আমি জীবনযাত্রা করেছি, আমি আমার নিজের ঘরের সম্বন্ধে পরিবারের সম্পর্কে বা তাদের যা করণীয় আমি তাদের সঙ্গে কিছুই করিনি, সুতরাং এরা যেটা করছে এটা আমার কোনো দুঃখ নেই, এটাই আমার প্রারব্ধ। এই তিতিক্ষু ব্রাহ্মণের দণ্ড কেড়ে নিয়ে চলে যেত, এমনকি মাধুকরীর ঝোলা কেড়ে নিয়ে চলে যেত, এমনকি মূলের মধ্যে বলেছেন তার ডোর কৌপিন আদি পর্যন্ত নিয়ে তারা ছুঁড়ে ফেলে দিত ব্রাহ্মণের, তাতেও কোনো কিছুতে তার আপত্তি ছিল না, সে সর্বদাই কর জোর করে প্রভুর কাছে প্রার্থনা করে বলছেন প্রভু এটা আমার প্রারব্ধ। তা সে এত ঘৃণিত কর্মাদি করার পরেও অন্তিম সময়ে তার ভগবানে রতি ছিল, যার জন্য তার এত সহনশীলতা ছিল। অন্তিমে এই ব্রাহ্মণ সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা মনে করে সে ঈশ্বরের উপাসনা করত, তার উপরে জনতা এমন কোন অন্যায় অত্যাচার ছিল না যে তার উপরে করত না, তথাপি এই ব্রাহ্মণ কখনো ভগবানের চরণ চিন্তা ব্যতি রেখে আর অন্য কিছুই করত না। এত বিপদ আপদ মান সম্মান নষ্ট করেও সে সর্বদা প্রভুকে স্তুতি করত আর বলতো প্রভু এটা তো আমার প্রারব্ধ। এই তিতিক্ষু ব্রাহ্মণ অন্তিম সময়ে গিয়ে আমাকেই প্রাপ্ত হল, বল ভক্তবৎসল ভগবান কি জয়, উজ্জয়িনীর তিতিক্ষু ব্রাহ্মণ কি জয়। তার শাস্ত্রে বলছেন অন্তে জামতি স্বাগতি, এই ব্রাহ্মণের তার প্রথম জীবনটা তো একেবারে কষাইয়ের মতো ছিল, একেবারে যক্ষ বৃত্তি অবলম্বন করেছিল, কেবল অর্থ সঞ্চয় ছাড়া তার অন্য কোনো ধর্মকর্মাদি কিছুই ছিল না। কিন্তু অন্তিমে সর্বহারা হওয়ার পরে তিনি ভগবানে তার মতি হল, বৈষ্ণব ধর্মে মতি হল, তিনি বৈরাগ্য বেশ গ্রহণ করে যত্রতত্র ভ্রমণ করতে করতে এই শরীরকে ছেড়ে দিয়ে ভগবত লোকে চলে গেলেন। শ্রী ভগবান বলছেন, প্রিয় উদ্ধব, এই তিতিক্ষু ব্রাহ্মণের চরিত্র যারা শ্রবণ করবে তাদেরও পরম মঙ্গল হয়ে থাকবে, কারণ ইনি মানুষের শেষ জীবনটাই হচ্ছে আসল জীবন, যে মৃত্যুর সময় তার মৃত্যুটা কেমন হয়েছে। দেখুন, এই শ্রীমৎ ভাগবতে আর রামায়ণের মধ্যে তফাৎটা কি? শ্রী রামায়ণে কিভাবে লাইফ স্টাডি করতে হয়, কিভাবে জীবনযাত্রা করতে হয় সেটা লেখা আছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার চরিত্রকে অবলোকন করলে আমাদের কিভাবে ইহ জগতে প্রত্যেকের সঙ্গে মিলে মিশে ধার্মিকভাবে জীবনযাত্রা করতে হয় সেটা শেখা যায়, সেটাই লেখা আছে। তাহলে রামায়ণ বাঁচতে শেখায় আর শ্রীমৎ ভাগবত সে মরতে শেখায়। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে রামায়ণ বাঁচতে শেখায় মানুষকে কিভাবে জীবনযাত্রা পরিচালনা করতে হয় ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে, সেটা লেখা আছে। আর শ্রীমৎ ভাগবতে কি লেখা আছে না কিভাবে মরতে হয়, কিভাবে মরলে প্রভু ধাম প্রাপ্ত হয়, তাহলে রামায়ণ তো আমাদেরই গ্রন্থ, সেটা তো আমাদের কাছে মুখ্য গ্রন্থ, কিন্তু তার থেকেও আরো মুখ্যতম গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবত, যা মরতে শেখায় কিভাবে মরলে প্রভুকে প্রাপ্ত হয়। তা এই শ্রীমৎ ভাগবতই সর্বশ্রেষ্ঠ, কারণ হচ্ছে এই শ্রীমৎ ভাগবত মরতে শেখায় কিভাবে মরলে পরম গতি হয়, কিভাবে প্রাণ ত্যাগ করলে প্রভুর ধাম প্রাপ্ত হওয়া যায়, সেটাকে এই শ্রীমৎ ভাগবতে বর্ণনা করেছেন ভগবান বেদব্যাস। তা রামায়ণ অপেক্ষাও শ্রীমৎ ভাগবত শ্রেষ্ঠ। আর এই শ্রীমৎ ভাগবতের প্রতিটি উপাখ্যানই হচ্ছে মহিমান্বিত, এ শ্রবণ করলেই আপনার পরম মঙ্গল হবে, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই পরম মঙ্গল হবে। তা আমরা গত দুদিন আগে আমরা শ্রবণ করেছিলাম সুদামা চরিত্র। তা এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে হে গুরুদেব সুকমণিকে, যে এই যে ব্রাহ্মণ সুদামা সে এত বড় একজন ভক্ত, অথচ এত দরিদ্র, এত ইয়ে, আমি তো দেখেছি যারা ব্রহ্মার উপাসক বা যারা মহাদেবের উপাসক, অন্য দেবদেবীর উপাসক, তারা তো অনেক ধনী। তা যারা কৃষ্ণ ভক্ত, যারা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা এই দরিদ্র, তাদের এই প্রকার ভাবে কষ্ট কেন? অথচ যারা মহাদেবের ভক্ত, দেবীর ভক্ত, তাদের তো প্রচুর অর্থ, ধন সম্পত্তির অধিকারী তারা হয়। বলছেন সেটা হয় বটে, কিন্তু সেটা তাৎক্ষণিক, অল্প সময়ের জন্য, সেটা অল্প সময়ের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের ভজন করলে এতে কোনো সাইড এফেক্ট নেই, এটা বোঝার বিষয়, তত্ত্ব কথা, যে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু অন্যান্য দেবদেবীর যদি আপনি উপাসক হন, উপাসক হওয়া ভালো, খারাপ না, কিন্তু তাদের কাছ থেকে কি প্রার্থনা করতে হবে না, হে দেব, হে দেবী, আমাকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো। এবং সেই সমস্ত দেবদেবীদের উপাসনা বা তাদের যে পূজন বিদ্ধতি, পূজন পদ্ধতি, সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দিয়ে পূজা করলেই সেটা তারা বেশি খুশি হয়। সমস্ত দেবদেবীরা
তারা কিন্তু কৃষ্ণপ্রসাদ ব্যতিরেকে অন্য কিছু গ্রহণ করেনি। তাতে মা দুর্গাই হোক, মা কালী হোক, ভগবান শিবই হোক, বাকি যত আছে। প্রিয় পরীক্ষিত, তোমাকে আমি তাহলে ভস্মাসুরের চরিত্র শ্রবণ করাই। এই সুদামা চরিত্রের পরেই এটা ছিল, তো আমরা ভস্মাসুর চরিত্র সংক্ষেপে শ্রবণ করে পাঠে দিয়ে তুলব। বলছেন, দেখো তুমি যে বলছো যে তারা এত ধনাঢ্য কেন হয়, দেখো ধনাঢ্য হয় বটে, কিন্তু সেই ধন নিয়ে সে যাবে কোথায়? এই পৃথিবী থেকে আমরা এক তিল অর্থ বা আমাদের কোনো আত্মীয় স্বজন কাউকেই নিয়ে যেতে পারবে। বৈষ্ণব ফিলোসফিতে বলছে যে হ্যাঁ, আমাদের মৃত্যুর পর পাঁচটি জিনিস সঙ্গে যায়, তার মধ্যে মুখ্য হচ্ছে আমাদের সংস্কারটি আমাদের সঙ্গে চলে যাবে, এটা হচ্ছে মুখ্য। আমাদের সংস্কারটা আমাদের সঙ্গে চলে যাবে, সংস্কার মানে আমাদের এই যে ধর্মকর্মাদি করছি এটা আমাদের সঙ্গে চলে যাবে, এটা আমাদের মানে পরবর্তী জন্মে এটা আমাদের সহযোগী। দেখুন, একজন বড় যে গবেষক বা একজন বড় মুনি, তারা কিন্তু এক জন্মের কেউ নয়, এক জন্মের কেউ নয়, তাদের পূর্ব পূর্ব জন্মের সাধনা আছে। আমিও মানুষ, আপনিও মানুষ, আর সবাই মানুষ, তার মধ্যে মানুষের মধ্যে আবার বিচার করলে অনেক তারতম্য আছে। আপনি একটি বিদ্যা অধ্যয়ন করতে গিয়ে আপনি সেটায় সম্পূর্ণতা লাভ করতে পারছেন, ছোট্ট একটি বালক তার জন্মসিদ্ধই সেটা সে আপনা আপনিই জেনে জানে, কেন? তার পূর্বজন্মের সংস্কার আছে। তা আমরা যে পূর্ণ কর্মাদি করব সেগুলো আমাদের সঙ্গে চলে যাবে, আমরা যদি খারাপ কর্মাদি করি সেই সংস্কারটা আমাদের সঙ্গে চলে যাবে, মন চলে যাবে, আত্মা চলে যাবে আর সংস্কার চলে যাবে। তার মধ্যে মুখ্য হচ্ছে এই যে আমরা এক জন্মে পাব না, কিন্তু এটা অল্প করলেও আমাদের পূর্বজন্মে গিয়ে সেটা আমাদের সহযোগ করবে। তাতে আমরা যে কোনো পরিবারেই জন্মাই না কেন, যদি রাক্ষস বংশ হয়, যদি ব্রাহ্মণ বংশ হয়, ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি যে কোনো স্থানেই আমাদের জন্ম হোক না কেন, আমাদের সংস্কার আমাদের ঠিক কাজ করবে। তা আমরা যে কোনো জাতিতেই যাই না কেন, আমরা সেখান থেকে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আপনা আপনি প্রকট হবে। সংস্কার একটা আলাদা জিনিস, যার সংস্কার থাকবে, প্রহ্লাদজির সংস্কার ছিল অসুরকুলে থেকেও, অত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও সে অত বড় কৃষ্ণ ভক্ত। আবার বিপরীত হয়, মহারাজ অঙ্গ তিনি পরম ধার্মিক রাজা ছিলেন, তার পুত্র বেন মহাদুরাচারী, তা ভক্ত হলেই তার গৃহে যে ভক্তই হবে এমন কোনো কথা নেই, হতে পারে নাও হতে পারে, কিন্তু যার যার সংস্কার সে যে কোনো জায়গাতেই তার জন্ম হোক সে তার কৃষ্ণ ভক্তি ঠিক বজিয়ে রাখতে পারে। তা যারা অন্যান্য দেবদেবীর উপাসক তাদের কি হয়, যেটা বলতে গিয়ে তুমি আউটসাইডে চলে গেছিলাম, যে কৃষ্ণ ভক্তি তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কোনো দেবদেবী যদি রুষ্ট হন তাহলে দেখবেন আপনার অনেক কিছু ক্ষতি করে দেবে, আপনি বুঝতেও পারবেন। আর যেটা প্রারব্ধে আছে সেটা তো আছেই, কিন্তু দেবদেবী রুষ্ট হলে কিন্তু অনেক ক্ষতি করে দেবে। যেমন শ্রীবৎস রাজা, শনি আর দেবগুরু বৃহস্পতি দুজনে করল ঝগড়া, তখন মর্তের রাজা ছিলেন শ্রীবৎস মহারাজ, তা দুজন ঝগড়া করে বিচার করতে এলো রাজার কাছে, যে বলছে তুমি তো অনেক সুবিচক্ষণ রাজা, তা দেখো আমি হলাম শনি, ইনি হচ্ছেন বৃহস্পতি, আমাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? বলছেন, তা আমাকে সঙ্গে সঙ্গে বিচার করতে দিলে হবে না, আপনারা অমুক দিনে আসুন। তা উনি দুটি সিংহাসন তৈরি করিয়েছেন, দুটি সিংহাসন তৈরি করিয়েছেন, একটি হচ্ছে স্বর্ণের আর একটি হচ্ছে লোহার, সোনা আর লোহার মধ্যে একবারে জমিন আসমান তফাত। তারা তো বসেছেন, বলছেন শ্রীবৎস রাজা এবার বিচার আরম্ভ করো আমাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে। বলছেন না আমি তো বিচার করেই দিয়েছি। বলছেন কোথায় বিচার করলে? বলছেন সিংহাসনের ওই পর্দাটা খুললেই আপনারা বুঝতে পারবেন। সিংহাসনের কভারটা খুলে দেখছেন সনিত্য ওই লোহার সিংহাসন আর দেবগুরু বৃহস্পতি স্বর্ণের। এবারে শনি রুষ্ট হয়ে গেল, বৃহস্পতি শান্ত গ্রহ, শনি উগ্র গ্রহ। শনি বলে তোমার এত বড় সাহস, তাকে রাজা থেকে ভিখারি বানিয়ে দিল। যদিও দেবগুরু বৃহস্পতির কৃপা ছিল বলে পরবর্তীতে ঠিক হয়, কিন্তু তার তো এই রকম অবস্থা যে বনের মধ্যে কিছুই পায় না, একটি মাছ ধরে সে সেটাকে পুড়িয়ে ঝলচিয়ে খাবে বলে সেটাকে ওই নদীতে ধুতে যাচ্ছে, সেই পোড়া মাছটাই আবার জ্যান্ত হয়ে পালিয়ে যাচ্ছে। শনি এত এমন ভাবে রুষ্ট ছিল। তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যারা উপাসক, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি জপ করলেও ভালো না করলেও ভালো, করলে আপনার সঞ্চিত থাকবে, না করলে আপনার ভোগান্তি আপনি ভুগবেন, কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তো একবার সুকমণি বলছেন যে তোমাকে আমি তাহলে এক ভস্মাসুর তার কথা আমি শ্রবণ করাই। বৃক নামা সুরহ পুত্র শকুনিপতি নারদম দৃষ্টাসু তোষং পপ্রচ্ছ দেবেশু ত্রিষু দুর্মতি। শকুনিপুত্র বৃকাসুর, এই বৃকাসুরের নাম ভস্মাসুর হয়, একবার নারদের সঙ্গে দেখা হলো কেদার তীর্থে, মানে কেদারনাথ, হিমালয়ে কেদারনাথ, সেখানে নারদের সঙ্গে বৃকাসুরের দেখা হল। তা বৃকাসুর বলছেন হে দেবর্ষে, এই ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মধ্যে কার উপাসনা করলে তাড়াতাড়ি কাকে পাওয়া যাবে বলো তো, একটা বর নেব আমি। বলছেন কেন, এই কেদার তীর্থে তুমি আছো, তাহলে কেদারনাথের উপাসনা করো, মহাদেবের উপাসনা করো। মহাদেব ভগবান তিনি কিন্তু অন্যান্য যত দেব দেবী আছেন উনি খুব পরম বৈষ্ণব, ওনার থেকে বড় বৈষ্ণব আর কেউ হতে পারে না, আর ওনার থেকে সরলও কেউ নেই, আর অল্পেতেই সন্তুষ্ট। একবার দেবর্ষি নারদ বললেন কেন, তুমি তো এই কেদার তীর্থে আছো, কেদারনাথের উপাসনা করো, মহাদেবের উপাসনা, উনি আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট। অসুর তাই করল। অসুরদের তপস্যা কিন্তু বড় ভয়ঙ্কর, আমরা করতে পারবো না। ওরা খুব উৎকট তপস্যা করে, কিন্তু ওদের ভাবমূর্তিটা তো আসলই, তারা শক্তি অর্জন করে কেন, লোকের উপরে অত্যাচার করবে, দেবতাদের বেঁধে রাখবে, দুষ্টদের ভালো লোকেদের কিছু ভালো কাজ করতে দেবে না, ভক্তদের উপর অত্যাচার করবে, নিজের মাংস কেটে কেটে আগুনে আহুতি দিচ্ছে, সমস্ত শরীরে কেবল মুন্ডটা বেঁচে আছে, সমস্ত শরীরের মাংস কেটে কেটে আহুতি দিচ্ছেন তরবারি দিয়ে, কেবল হাড়গুলো আছে আর ভেতরের বোধহয় নাড়ি ভুড়িগুলোই আছে, আর সব আহুতি দেওয়া হয়ে। বলছেন এখনো মহাদেব যখন এলেন না তাহলে গলাটা কেটেই অগ্নিতে শোয়া পড়ে, খড়গ ধরেছেন ডানাতে, বাঁহাত দিয়ে চুলের ঝুঁটি ধরে গলাটা কেটে ফেলে দেবেন হোমকুণ্ডের মধ্যে। মহাদেব ভগবান পার্বতীর সঙ্গে প্রকট হলেন তার সঙ্গে, বল হর গৌরী ভগবান কি জয়। মহাদেব এবং দেবী পার্বতী প্রকট হলেন। ভগবান শিব বলছেন আরে বৎস দাঁড়াও দাঁড়াও, আমি প্রকট হয়েছি, তোমার আর এই প্রাণদণ্ড দিতে হবে না। সঙ্গে সঙ্গে কমণ্ডলুর জল সিঞ্চন করলেন, দিব্য শরীর প্রাপ্ত। এবারে মহাদেব ভগবান তিনি তো সরল সিধা ভগবান, তিনি বলছেন যে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার থেকে বর চাও। তা দুষ্ট দেখুন এদের বুদ্ধি কত বিকৃত হয়, সে মায়ের দিকে দেখে তার কুবাসনা জেগেছে, বলছেন এই বুড়োর বউ এত সুন্দরী দেখতে, এই বুড়োটাকে মেরে এই বউটাকে তো আমি নিলে বিবাহ করতে পারব, মাকে এই প্রকার কুভাবনা, মাকে দেখে তার মধ্যে এই প্রকার কুভাবনা। দেখুন তপস্যা কত তীক্ষ্ণ কিন্তু বুদ্ধিটা কত হীন, কত নীচ বুদ্ধি তার। মহাদেব ভগবান বলছেন যে তুমি আমার থেকে বর নাও, বেটা কি বর নিবে? তখন ভাবছে যে বুড়োটাকে কিভাবে মেরে ফেলা যায়। এই বুড়ো শিবের বউ সহধর্মিণী এত সুন্দর, এই বুড়োটাকে যদি আমি মেরে দিতে পারি তাহলে তো আমি পার্বতীকে আবার বিবাহ করব। কত বড় হীন প্রবৃত্তি হতে পারে। বলছেন ঠিক আছে হে মহাদেব ভগবান, আপনি আমায় এই বর দিন, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে ছাই হয়ে যাবে, সে ভস্মীভূত হয়ে যাবে। মহাদেব সরল সিধা, তিনি তো বুঝতে পারলেন না। আর এ বেটা চিন্তা করলো যার বর তারই মাথা, এই শিবকে আগে আমি ভস্ম করে আমি পার্বতীকে হরণ করব। গৌরী হরণ লালসা মহাদেব ভগবান, তিনি সিধা সরল, তিনি বলছেন তথা সে কি বর চাইল, আমি যার মাথায় হাত রাখবো সে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। এবারে এই দুরাত্মা পার্বতীর দিকে বারবার কুদৃষ্টি করছে আর বলছেন তাহলে বুড়োটাকেই আগে ভস্ম করে দিই, তারপরে পার্বতী গৌরী হরণ লালস। এই দুরাত্মা বৃকাসুর তখন নিজের হাত ধীরে ধীরে মহাদেবের দিকে নিয়ে যাচ্ছে। মহাদেব একটু পেছনে বলছেন কিরে আমার দিকে হাত এরকম করছিস? বলছেন কেন, বরটা তো আপনি দিয়েছেন, সুতরাং আপনাকে দিয়ে আগে পরীক্ষা করে দেখ। বলছেন আরে দুষ্ট, আমার বর আর আমারই মাথা? বলছেন ওইসব আমি জানি না, তার জটার উপরে হাত রাখবো, মহাদেব তো ভস্মীভূত হয়ে যাবে। মহাদেব তখন উঠেছে, বৃকাসুরও উঠেছে, বলছেন না এই বুড়োটাকে মেরে আমি গৌরীকে এই পার্বতীকে বিবাহ করব। কিরকম হীন প্রবৃত্তির এরা। এবারে আগে আগে মহাদেব, পেছনে পেছনে বৃকাসুর হাত উঁচু করে চলছে, হাত উঁচু করে চলছেন, মহাদেব ছুটছেন, বৃকাসুরও ছুটছে, আকাশে বাতাসে পাতালে কত জায়গায় গেল, যেখানে যেখানেই যায় আগে আগে মহাদেব, পেছনে পেছনে বৃকাসুর। বৃকাসুর বলে আরে মহাদেব বাবা একটু দাঁড়াও দাঁড়াও, তোমার মাথায় হাতটা আমি দিয়ে আগে পরীক্ষা করে নি। মহাদেব ভগবান তিনি দেখছেন তো বরটা আমার, কিন্তু শক্তি তো আমি তাকে দিয়েছি, আমিও পুড়িয়ে যাব। তারা দুজনই একেবারে ক্লান্ত শ্লান্ত হয়ে একেবারে হিমালয়ের চতুর্দিকে কত জায়গায় যে ঘুরেছে, আকাশে বাতাসে বা গিরিকন্দরে বিভিন্ন জায়গায় ঘুরেছে। ভোলেনাথ তো একেবারে ঘেমে তরতর অবস্থা, ভোলেনাথের এমনি গরম বেশি, তার মধ্যে ঘেমে তরতর অবস্থা। আর বৃকাসুর সেও তার পিছা ছাড়ছে না, বিপদ। মহাদেব ভগবানের গতিও মানে একটু ধীমি হয়েছে, বৃকাসুরেরও তারা বহুদিন যাবৎ এই প্রকার ছোটাছুটি করছে। মহাদেব ভগবান হাঁপাতে হাঁপাতে একেবারে ক্লান্ত হয়ে ঘর্মাক্ত কলেবার হয়ে তিনি দেখছেন আমার অতি অবশ্যই মৃত্যু হবে। তখন তিনি প্রভুর শরণাপন্ন হলেন, হে ভগবান তুমি আমায় রক্ষা কর। তৎক্ষণাৎ ভক্তবৎসল ভগবান তিনি কি করলেন, মাথা ন্যাড়া, মাথায় চৈতন, পায়ে খড়ম, পৈতা রয়েছে, গলায় অনেক রকম মালা রয়েছে, তিনি বৃকাসুরের পেছন দিকে গিয়ে প্রকট হলেন। আর আগে আগে মহাদেব, পেছনে পেছনে বৃকাসুর, তারপরে উৎপন্ন হলেন ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মচারীর বেশে। বল ভক্তবৎসল ভগবান কি জয়। পেছন দিক থেকে বলছেন হে শকুনী পুত্র বৃকাসুর দাঁড়াও দাঁড়াও, বাবা জানা নেই শোনা নেই, এক অপরিচিত জায়গায়, সেখানে মানবজনও কেউ থাকে না, অকস্মাৎ বাপের নাম ধরে আমাকে সম্বোধন করে ডাকলো কে? পেছন দিকে তাকিয়ে বলছেন এখন আমার কথা বলার সময় নেই, এই শিবশঙ্কর পালিয়ে যাচ্ছে, আমি তার মাথায় হাত রাখব। তা বলছেন এই শিবশঙ্কর দাঁড়াও, তুমি এক পাও আর এগোবে না। মহাদেব ভগবান তিনি বুঝতে পেরেছেন প্রভু প্রকট হয়েছেন, তিনি দাঁড়িয়ে গেলেন। তখন এই বৃকাসুর ভাবছে তাহলে এই ব্রহ্মচারীর পাওয়ার তো কম নয়, ভোলেনাথকে এক ডাকে দাঁড় করিয়ে দিয়েছে। তখন সে পেছন দিকে ঘুরে যখন দেখছে তখন বলছে হে ব্রহ্মচারী তুমি আমার পিতার নাম কি করে জানো? বলছেন, আরে আমি তোর পিতার নাম কি তোর চোদ্দ গোষ্ঠীর নাম জানি। তখন ভাবছে তাহলে তো প্রভাবশালী মহাত্মা, সিদ্ধ মহাত্মা হবে। বলছেন, দেখো এই শরীরটাকে ঠিক রাখার জন্য লোকে কত রকম কৌশল প্রয়োগ করে শরীরটা সুস্থ রাখার জন্য, সুন্দর থাকার জন্য। আর তুমি সেই শকুনির পুত্র বৃকাসুর বলে কথা, তোমার বাবা অত বড় একজন অসুর নামি দামি, আর তুমি তোমার এই শরীরটাকে ঘামিয়ে ঘামিয়ে ছুটছ এই পাগলের পেছনে কেন? বলছেন, এই মহাদেব আমাকে একটি বর দিয়েছে। বলছেন, কোন বর? ওই বর তো নয়। বলছে, কোন বর? বলে, আরে ওই বর। বলে, কোন বর? বলে, ওই মাথায় হাত দেওয়া বর দেয়নি তো। বলছেন, হ্যাঁ, আপনি তুমি কি করে জানলে ব্রহ্মচারী? বলছেন, আরে এই পাগলের কথা, এই পাগল আমাকেও এই বর দিয়েছে, এই বর আমাকেও দিয়েছে। এ তো একটা পাগল, তার শ্বশুর দক্ষ প্রজাপতি তাকে ত্যাগ করে দিয়েছে, শ্মশানে মাঠে ঘাটে থাকে, গেজা খেয়ে থাকে, যা মুখে আসে বলে দেয়। আমিও একবার তপস্যা করলাম, আমিও ভাবলাম যে মাথায় হাত দেওয়া বর, তার কাছে ওই মাথায় হাত দেওয়া বর অনেক আগের থেকেই আছে। আমি একবার বললাম, যখন বর বর দিতে চাইলো, আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে যদি তুমি বর দেবে তাহলে আমি, আমাকে এই বর দাও, যার মাথায় আমি হাত রাখবো সে একেবারে ভস্মীভূত হয়ে যাবে। আমাকে এই বর দিয়েছিল, তোমাকে কি এই বর দিয়েছে? বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমাকেও এই বর দিয়েছে। বলছেন, আরে তুমি তো দেখছি সত্য সত্যই পাগল, আমার মাথায় এই যে টেকো দেখছো? বলছে, কি জন্য এরকম টেকো হলো? বলছে, আমি তার ওই বর পরীক্ষা করার জন্য বারবার মাথায় হাত রেখে রেখে চুল সব খসে খসে পড়ে গেল, আমি ভস্ম আর হলাম। এ বেটা পাগল, এর বরের কোনো দাম নেই। আচ্ছা তুমি তো এক কাজ করো, তুমি তো তোমার একটা মাথা আছে, তোমার ঘাড়ে তো একটা মাথা রয়েছে, তুমি তোমার মাথায় হাত দিয়ে দেখো, পরীক্ষা করে দাও। বলছে, ব্রহ্মচারী, আমি অত বোকাও নই যে আমি আমার মাথায় হাত দিই, যদি বাই চান্স যদি তার বর কাজ করে তখন আমি পুড়ে মরি। ভগবানের মায়ায় পড়েছে। ভগবান বলছে, আচ্ছা শোনো, মনে করো কোনো একটি বস্তুতে আগুন লাগার পূর্বে সেটা গরম হবে, তারপরে তো সেটা আগুন লাগবে। তুমি এক কাজ করো, আমার কথা শোনো, তুমি তো আমায় দেখে বুঝতে পারছো আমি জাতা ব্রহ্মচারী নই। বলছেন, তা তো জাতা ব্রহ্মচারী তুমি নও, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমার বাপের নাম যেন। তা বলছে, না বাপের নাম কি, আমি তোমার চোদ্দ গোষ্ঠীর নাম বলতে পারি, বলবো? তা বলছে, না না, আপনি প্রভাবশালী, তো আমি আমার মাথায় হাত রাখবো, যদি বাই চান্স কিছু হয়ে যায়। বলছে, না কিছু হবে। বলছে, তুমি তো একেবারে একটা জ্যান্ত পাগল, আরে তুমি আগে হাতটা অনেক উঁচু করো, হাতটা অনেক উঁচু করেছে। বলছে, মাথায় হাত দিয়ে দেখো, উপরে হাত রাখো, অনেক উপরে হাতটা রেখে। ভগবানের মায়ায় পড়েছে বৃকাসুর, এবারে মাথায় হাত রেখেছে অনেক দূরে। বলছেন, কিছু হচ্ছে? বলছে, না তা তো কিছু হচ্ছে না। বলছে, মাথা গরম হচ্ছে? বলছে, না। বলছে, মাথা ঘুরছে? বলে, না। বলে, তাহলে আরেকটু নিচু করো। তা বলছে, এখন কিছু হচ্ছে? বলছে, না একই রকমই আছে, ও তো কিছু কোনো এফেক্ট হচ্ছে না, একরকম আছে, পুরোপুরি ঠিকঠাক আছে। তা বলছে, তাহলে আরেকটু নিচু করো, ওষুধের তো বড় বড় চুল, যখন চুলের কাছাকাছি এসেছে। বলছে, কিছু হচ্ছে? বলে, না কিছু বুঝতে পারছি না তো। তো বলছে, মাথা ঘুরছে? বলে, না। মাথা গরম হচ্ছে? তো বলে, না, একেবারে চুলের কাছে। তো ব্রহ্মচারী মানে ভগবান শ্রীবিষ্ণু তিনি বলছেন, শোনো, আমি 100% গ্যারেন্টি নিচ্ছি, তুমি হাতটি মাথায় রাখো, কিচ্ছু হবে না। এবার ভগবানের মায়ায় পড়ে অসুর নিজের মাথায় যখনই হাত রেখেছে, একবারে পুড়িয়ে একবারে আগুনের ঢিবি হয়ে সেখানে পড়ে গেছে। বল ভক্তবৎসল ভগবান কি যায়। এবারে ভোলেনাথ তিনি স্তব স্তুতি করতে করতে প্রভুকে এসে প্রণাম করলেন, প্রভুও প্রণাম জানালেন। বলছেন, দেখো মহাদেব, তুমি এত সিধা সরল হয়ে না, তুমি বারবার এমনই করো আর আমাকে কিছু না কিছু চিন্তা করতে হয়। দেখো এই ব্রহ্মা বর দিল সেই হিরণ্যকশিপুকে, না দিনে না রাত্রে না মাসে না কোনো তিথিতে না মানে কোনো মাসে না কোনো বারে না ব্রহ্মার সৃষ্ট দ্বারা যে দুনিয়ার বর একসঙ্গে দিল আমাকে, নৃসিংহ মূর্তি ধারণ করে কত রকম চিন্তা আমাকে করতে হবে। আচ্ছা যাও, তুমি তো এত বড় ভুল করনি, কিন্তু আর যেন এইরকম ভুল করো না। ভগবান মহাদেব বলছেন, আমি কানে ধরছি নাকে ধরছি, আমি আর এইরকম ভুল আর করবো না। বলছে, তুমি আবার ভুলে যাবে। বলছে, না আর ভুলবো না আমি, তা মহাদেব ভগবান উনি বর দিয়ে ভুলে যান, তারপরে ভগবানকে স্তব স্তুতি করে তিনি আপন কৈলাসে গমন করলেন। ভগবান তিনি আপন স্বরূপে এসে নিজ বৈকুণ্ঠে চলে গেল। তা যারা অসুর, এদের বুদ্ধি কখনো ভালো হয় না, তাদের ধন সম্পত্তি অনেক হতে পারে কিন্তু আসুরির বুদ্ধিকে ত্যাগ করা অনেক অনেক কঠিন হয়ে পড়ে। তা অন্য দেবদেবী উপাসনা করলে যে খারাপ বা শাস্ত্রে যে নিষেধ করেছে তা নয়, কিন্তু তাদের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হবে, তাদের থেকে অন্য কিছু আকাঙ্ক্ষা করতে নেই। আর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সর্বদিক থেকে মঙ্গলই মঙ্গল হবে, আপনার ইহ জগতে মঙ্গল হবে, পরজগতেও মঙ্গল হবে, চতুর্দিকে মঙ্গলই মঙ্গল হবে। কিন্তু অন্য কোনো দেবদেবীর ক্ষমতা নেই যে আপনার আধ্যাত্মিক কিছু মঙ্গল সে করতেই পারবে না। যে কোনো দেবদেবী তার নিজেরই আধ্যাত্মিক মঙ্গল সে নিজে করতে পারে না, সে আমাদের কি দেবে? ইহ জগতের কিছু প্রভাব বৃত্ত আমাদেরকে দিতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু সেটা নিয়ে আমরা তো মানে পরকালের জন্য আমরা কিছু করে যেতে পারব। পরকালের জন্য যদি কিছু করতে হয় তাহলে শ্রীকৃষ্ণের উপাসনা ব্যতিরেকে অন্য কোনো সাধন শাস্ত্রে বলেনি। কারো বাপের শক্তি নেই, কোনো দেবদেবীর বাপের শক্তি নেই যে সে আপনাকে মুক্ত করে দেয়, সে আপনাকে কোনো অবস্থাতেই মুক্ত করতে পারবে। ভগবান পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ দেব তিনি পর্যন্ত অন্তিমে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, বৃন্দাবনে গিয়ে বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষিত হয়ে তারপরে প্রভুর ধাম প্রাপ্ত হন। তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম দেব, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান শ্রী গোবিন্দই হচ্ছেন আদি পুরুষ, তিনি পূর্বের থেকেই আছেন, এখনো আছেন, পরেও থাকবেন, সমস্ত কিছু তার থেকেই উৎপত্তি, তাতেই লয়। তা শ্রী গোবিন্দের উপাসনা ব্যতিরেকে আমাদের অন্য কিছুর দ্বারা, অন্য দেবদেবীর উপাসনার দ্বারা আধ্যাত্মিক আমাদের কোনো মঙ্গল হবে না। ইহ জগতে হয়তো দেবী সন্তুষ্ট হলে পর, যদি সন্তুষ্ট হন তাহলে ইহ লোকের আপনার কিছু প্রভাব, কিছু শক্তি, কিছু বৃত্ত প্রদান করবেন, কিন্তু সেই সমস্ত নিয়ে তো আপনি পরজগতে সেগুলো কোনো কাজে লাগাতে পারবেন। পরলোকে একমাত্র কাজে লাগানোর মতন মহৌষধ হচ্ছেন গোবিন্দ ভজন, হরিকথা শ্রবণ, এটাই আপনার সঙ্গে যাবে, এছাড়া অন্য কিছু আপনি এই জগৎ থেকে নিয়ে যেতে পারবে। এখানে অধ্যকার দিনের পাঠের বিরাম দিলাম, বলো জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, বল মহাদেব ভগবান কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী বেদব্যাস ভগবান কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়, শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়, শ্রী সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, সমাগত ভক্ত মণ্ডলী কি জয়, সমাগতা মাতৃমণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি জয়, বল জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি।